সি হন্টেডের আরও একটা পর্বে। রাত ঠিক 11:01। আপনারা শুনছেন স্বাধীন পডকাস্ট, আর এই মুহূর্তে ভয়ের নতুন এক মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সঙ্গে। এখন সরাসরি সম্প্রচার হচ্ছে হন্টেডের ষষ্ঠ পর্ব। শুরু থেকে এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে বলি আপনারা আরও বেশি ঘটনা পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, যত বেশি ভয়েস ক্লিপ পাঠাবেন, তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে প্রতি শনিবারের রাত হন্টেড। আর এই পর্বের ঘটনা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আগে থেকে জানিয়ে দিই, আজ এমন কয়েকটি ঘটনা কালেক্ট করেছি আপনাদের জন্য যা শুনলে অবাক হবেন আপনিও। শুনতে অবশ্যই সঙ্গে থাকুন পুরোটা সময়। আমাদের ক্যাম্পেইন চলছে, অনেকেই জানেন না, আগামী শনিবারে আমাদের ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা করা হবে, এবং এখনো পর্যন্ত যারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেননি তারা এখনই হন্টেড শেয়ার করে স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজে কানেক্টেড হবার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে, উইথ স্পেলিং ইজ SAUNTED বাই সাকিব। এটা লিখে সার্চ করলে আমাদের হন্টেড এর পেজ আপনি পেয়ে যাবেন, এবং সেখানে আপনি মেসেজের মাধ্যমে আপনার স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান আপনি আমাদের ফেসবুক পেজে কানেক্টেড হয়ে আপনার মতামত, আপনার রিভিউ, আপনার পরামর্শ, এবং যদি চান আপনার ঘটনা আমাদের ফেসবুক পেজেও কিন্তু শেয়ার করতে পারবেন। এই মুহূর্তে যারা কানেক্টেড আছেন তারা চাইলে সরাসরি এখানে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে কমেন্ট করতে পারেন, অথবা চাইলে সরাসরি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ঠিক এই মুহূর্তে কমিউনিকেশন করার জন্য। ঠিক একই রকম ভাবে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে মেসেজ করতে পারেন। আজকে যে ঘটনাগুলো দিয়ে আমাদের এই এপিসোড সাজানো হয়েছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার নিজের কাছেও ঘটনাগুলো বেশ ভালো লেগেছে। আপনারা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে ইমেইলের মাধ্যমে। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আপনাদেরকে ইমেইল করতে হবে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ। আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে ভয়েস ক্লিপের মাধ্যমেও কিন্তু আপনার ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে haunted.sadhinmusic@gmail.com, whose spelling is haunted.sadhinmusic@gmail.com। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার ঘটনা লিখে পাঠাতে পারবেন, অথবা আপনি যদি চান আপনার ঘটনা আপনার ভয়েস রেকর্ড করে পাঠাবেন সেটাও করতে পারবেন। তবে আমি সব সময় চাইব আপনারা আপনাদের ঘটনা ভয়েস ক্লিপের মাধ্যমে রেকর্ড করে পাঠান, কারণ আপনার ঘটনা বা আপনার জানা ঘটনা, আপনার অভিজ্ঞতা, আপনার জানা সেরা ঘটনা আপনার মুখ থেকেই জীবন্ত হয়ে উঠবে। আপনার মুখে আপনার ঘটনা সবচেয়ে ভালো মানাবে। এজন্য আমি সবসময় চাই আপনারা ঘটনা ইমেইল করুন আপনাদের ভয়েস ক্লিপের মাধ্যমে, আপনারা রেকর্ড করে পাঠান আমাদেরকে। আমাদের আশেপাশে অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে যা হয়তো আমরা চোখে দেখি না, না হয় আমাদের দৃষ্টিসীমার বাইরে থাকে, কিন্তু এই ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটে তারাই কেবল বুঝতে পারে কতটা অস্বাভাবিক এই অদৃশ্য জগৎ। অদৃশ্য জগৎ নিয়ে আমাদের কাছে হয়তো কল্পনা ছাড়া আর কিছুই নেই, কিন্তু মানুষ যখন এই অদৃশ্য জগতের মুখোমুখি হয় তখন বলার অপেক্ষা রাখে না কল্পনার থেকে কতটা অস্বাভাবিক এই মুহূর্তগুলো। আমাদের টিম সেই মুহূর্তগুলো বিভিন্নভাবে চেষ্টা করছে খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরার। তবে এত পরিশ্রম, এত আশা আর এত আয়োজন শুধুমাত্র আপনাদেরকে ঘিরেই। সুতরাং আপনারা সবসময় সঙ্গে থাকুন, ঘটনা আপনাদের, বিশ্বাস অবিশ্বাসের দায়িত্বটাও সম্পূর্ণ আপনাদের। আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে থাকুন, আপনাদের ঘটনার উপর নির্ভর করবে হন্টেডের ভয়ের মাত্রা। আর আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। এই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ততক্ষণ কোথাও যাবেন না, কমেন্ট করতে থাকুন, মেসেজ করতে থাকুন, আর সঙ্গে থাকুন স্টে টিউনড এট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
হন্টেড বাই সাকিব। কে কে ওখানে? ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাই, আমি তানজিলা সরোয়ার, আমার বাসা পাবনা। আমার ইচ্ছে ছিল সরাসরি স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করার, কিন্তু সেটা সম্ভব না হওয়ায় ঘটনাটি লিখে পাঠালাম, যদি সম্ভব হয় পড়ে শোনাবেন। সবার আগে বলতে হয়, হন্টেডের সবগুলো এপিসোড আমি লাইভ শুনেছি, কিন্তু ঘটনা পাঠাতে পারিনি সময়ের অভাবে। হন্টেড অনেক ভালো লেগেছে, আগামীতেও সঙ্গে থাকব। যে ঘটনাটি আমি লিখে পাঠাচ্ছি তা আমার বোনের সঙ্গে ঘটে যাওয়া এক সত্য ঘটনা, আশা করি আপনার ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2012 সাল। তখন আমরা নাটোর বোনপাড়ায় একটা ভাড়া বাসায় থাকতাম। আমি তখন ক্লাস টেনে পড়তাম। আমার বড় বোন পালিয়ে বিয়ে করে আমাদের বাসার পাশের একটা ছেলেকে। সঙ্গত কারণে আমাদের পরিবার থেকে তখন সেটা মেনে নেয়নি। বিয়ের কিছুদিন পর আমার বোন অন্তঃসত্ত্বা হয় এবং 5 মাসের মাথায় বাচ্চাটা পেটের ভেতরেই মারা যায়। এসব খবরাখবর আমরা সবই জানতাম, কারণ আমাদের বাড়ির পাশেই আমার বোনের বাড়ি। বিষয়টা সবাই খুব স্বাভাবিকভাবেই ধারণা করে এই বিষয়ে আর কোনো চিন্তা ভাবনা করা হয়নি। একটা পর্যায়ে আমার বাবা কিছু শর্ত দেয় আমার বোনকে, যে এই শর্তগুলো মানতে পারলে আমার বাবা আমার বোনকে এবং আমার দুলাভাইকে মেনে নেবে। তার মধ্যে ছিল আমার বোনকে আর আমার বোন জামাইকে তার পরিবারের সাথে না থেকে অন্য কোথাও থাকতে হবে। আমার বোনের সুখের কথা চিন্তা করে আমার দুলাভাই অন্য একটা বাসা ভাড়া নেয় এবং সেখানে থাকতে শুরু করে। আমাদের বাড়ি থেকেও সবকিছু মেনে নেয়, কিন্তু তারপর থেকে অনেকবার তারা চেষ্টা করেছে বাচ্চা নেবার, কিন্তু সমস্যা হয় একটু অন্যরকম। প্রতি মাসে পিরিয়ডের সময় আসার 3-4 দিন আগে আমার বোন একটা স্বপ্ন দেখে। স্বপ্নে আমার বোন দেখে কেউ একজন অপরিচিত মানুষ আমার বোনকে আপেল দিচ্ছে আর আমার বোন সেটা নিচ্ছে। তার ঠিক 3-4 দিনের মাথায় বোনের পিরিয়ড শুরু হয়। কোনোভাবেই এই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিল না। ডাক্তার দেখানো হয় কিন্তু রিপোর্টে কোনো কিছু বোঝা যায়নি। ডাক্তার বলে সব কিছুই ঠিক আছে। এভাবে 3 বছর পার হয়ে যায়। আমাদের বাসা থেকে সবাই যাতায়াত করে সেখানে, বোনও আসে আমাদের বাসায়। আমাদের পরিবারের এবং বোনের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি আর থাকে না, কিন্তু বোনের শ্বশুর বাড়িতে কোনো যোগাযোগ আমাদের পরিবার থেকে করে না। অনেক হতাশা আর কষ্ট নিয়ে চলতে থাকে বোনের সংসার। 2016 সালের মাঝামাঝি সময়ে আমার দুলাভাই অ্যাক্সিডেন্ট করে একটা ট্রাকের সঙ্গে। অ্যাক্সিডেন্টে দুলাভাইয়ের 2 পা আর 1 হাত ভেঙে যায়। তারপর থেকে শুরু হয় সংসারে তীব্র অভাব অনটন, যার মাত্রা এমনভাবে প্রভাব ফেলে যে না খেয়ে দিন পার করার মতো। তবে সন্দেহ হয় অ্যাক্সিডেন্টের 2 মাস পর। আমার মা একদিন রাতে স্বপ্ন দেখে বোনকে কেউ একজন আপেল দিচ্ছে আর বোন সেটা খেয়ে নিচ্ছে। এই একই স্বপ্ন পরপর 3 দিন দেখে। তারপর থেকে স্বপ্ন দেখে কেউ একজন আমার দুলাভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এসব স্বপ্ন দেখার পর একটু সন্দেহ হয়, কারণ আমার বোন যে স্বপ্ন দেখছে সেই একই স্বপ্ন আমার মা দেখবে, এটা একটু চিন্তার বিষয়। এরপর আমার বাবা, শেষমেশ আমিও একই স্বপ্ন দেখতে থাকি। পরিবারের ভেতর সবাই এই একই বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকি। কেউ বলে আমাদের কল্পনার জন্য এমন সব স্বপ্ন দেখছি, আবার কেউ বলে এসব কিছুই না, আমাদের কল্পনা মাত্র। কিন্তু আমার মা বিষয়টা এতটা স্বাভাবিক মানতে রাজি না। এমনকি আমাদের কাউকে না জানিয়ে মা তার পরিচিত এক কবিরাজের কাছে যায়। শুরু হয় কবিরাজি চিকিৎসার নতুন এক অধ্যায়। আমার বোন আর বোন জামাইকে সাথে নিয়ে যেতে বলে। তাদেরকে নিয়ে গেলে কবিরাজ বলে কোনো এক দুষ্ট জিন আমার বোনের বাচ্চা নষ্ট করার জন্য এসব করছে। কবিরাজ বোনের জন্য একটা মাদুলি দেয়, বলে দেয় আর কিছুই হবে না। কিন্তু সমস্যা সমাধান তো দূরের কথা, শুরু হয় অসহনীয় মাত্রার যন্ত্রণা আর ভয়ার্ত রাতের নতুন এক অধ্যায়। কবিরাজের কাছ থেকে আসার পর থেকে প্রতিদিন রাতে আমার মা আর আমার বোন স্বপ্ন দেখতে থাকে এক কালো জানোয়ার আমার বোনের সামনে এসে বোনের চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। জানোয়ারটা দেখতে এতটা কুৎসিত, বাস্তবে সামনে আসলে হয়তো কারোরই সহ্য করবার ক্ষমতা হবে কিনা আমার সন্দেহ। বিশাল বড় নখ আর আগুনের মতো লাল চোখ, নিচের দিকটা মানুষের মতো আকার আর উপরের দিকটা কালো বিড়ালের মতো। এভাবে চলার পর কবিরাজের সাথে যোগাযোগ করা হয়, কিন্তু তার সাথেও যোগাযোগ একেবারে সম্ভব হয়নি। এরপর কোনো উপায় না দেখে আমার মা আর আমার বাবা দুজনে সেই কবিরাজের বাড়িতে যাবার সিদ্ধান্ত নেই। কবিরাজের বাড়িতে যাবার পর আমার বাবা মা যা দেখে তা কল্পনাও করতে পারিনি আমরা। মা বাবা সেখানে গিয়ে দেখে কবিরাজের শরীর কোনো এক পশু ছিন্ন ভিন্ন করে রেখেছে। বলে রাখা ভালো, কবিরাজের বাড়িটা ছিল সিংড়া উপজেলায়। সিংড়া উপজেলা পরিষদ থেকে বেশ খানিকটা দূরে একটা মাঠের ভেতর ছোট্ট একটা কুঁড়ে ঘরে উনি থাকতেন। আমার বাবা এসব দেখে অবাক হয়ে যায়। পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ এসে কবিরাজের মৃতদেহ নিয়ে যায়। পুলিশ আসার পর সেখানে একটা চিরকুট পাই, তাতে লেখা ছিল আমার বোনের নাম, আর নামের নিচে কোনো এক অজানা ভাষায় কিছু একটা লেখা ছিল যা পড়ার সাধ্য আমাদের কারোরই হয়নি। পুলিশ আমাদেরকে সেটা দেয়নি। তখন বাবারা ফিরে আসে, এদিকে স্বপ্নের বিষয়টা চলতে থাকে। মাঝে অনেক কবিরাজ দেখানো হয়, সত্যি কথা বলতে সব কবিরাজ বলে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই তা ঠিক হয় না। এদিকে সমস্যা বাড়তেই থাকে। আমার বোন একদিন দুপুরবেলা আমাদের বাড়িতে আসার জন্য বের হয়। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না হলেও আসার জন্য রিক্সা নিতে হয়। আমার বোন একটা রিক্সা নেয় আসার জন্য। বোনের হাতে একটা বাজার করার ব্যাগ ছিল। ব্যাগে বাবার জন্য ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছিল বাটিতে করে। রিক্সাওয়ালা কিছু দূর যাবার পর আমার বোনকে বলে, আপনার বাপের জন্য ইলিশ মাছ রান্না করে নিয়ে যাচ্ছেন? খেতে পারবে না কিন্তু। আমার বোন যে ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছে আমার বাবার জন্য, সে খবর রিক্সাওয়ালা কিভাবে পেল তার উত্তর কিন্তু আমরা তখন পাইনি। এসব কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে আমার বোন বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মায়ের কাছে দিয়ে দেয় মাছের বাটি, মা সেটা ফ্রিজে রেখে দেয়। বাবা রাতে বাসায় ফিরলে সবাই একসঙ্গে খাব। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু রাত বাড়তে থাকে, বাবার আসার সময় পার হতে থাকে, কিন্তু বাবা আসে না। রাত দশটার দিকে বাবার অফিসে কল করা হয়। অফিস থেকে বলে বাবা রাত আটটার দিকেই অফিস থেকে চলে এসেছে। আমরা দুশ্চিন্তায় পড়ে যাই, খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু কোনো সুসংবাদ আসেনি। রাত একটার দিকে সবাই মন খারাপ করে বাড়িতে ফিরে আসি। বাসায় ফেরার পর আমার মায়ের ফোনে কল আসে আমার বাবার নাম্বার থেকে। বাবার নাম্বার থেকে কল পেয়ে আমাদের সকলের মুখে একটু হাসি ফোটে, কিন্তু সেই হাসি মলিন হয়ে যায় সঙ্গে সঙ্গে। সংবাদ আসে আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ল আমাদের মাথায়। বাড়ি থেকে আমার দুলাভাই সহ আরও কয়েকজন যায় আমার বাবার লাশ নিয়ে আসার জন্য। প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে বাবার লাশ যখন বাসায় নিয়ে আসে, তখন অদ্ভুত একটা ঘটনা ঘটে যা কখনোই ভুলতে পারবো না জীবনে। বাবার লাশ বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে একটা পচা গন্ধে ভরে যায়। মনে হচ্ছিল অনেক দিনের পচা একটা লাশ নিয়ে এসেছে। মুখ থেকে কাপড় সরিয়ে দেবার পরে দেখলাম আমার প্রিয় বাবার মুখ কালো কুচকুচে দেখাচ্ছে চেহারা, কোঠর থেকে বের হয়ে এসেছে চোখ। কি বিভৎস ছিল আমি বোঝাতে পারবো না সাকিব ভাই, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। ঠিক যেভাবে কবিরাজের লাশ দেখেছিল আমার বাবা মা, ঠিক তেমনই অবস্থা হয়েছিল আমার বাবার। আশ্চর্যের বিষয় হল বাবার মৃতদেহের পাশেও একটা চিরকুট পাওয়া যায়, যেমনটা কবিরাজের মৃতদেহের পাশেও পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত গোসল করিয়ে দাফনের কাজ শেষ করার জন্য সিদ্ধান্ত হয়। পরদিন জোহর নামাজের পর সারা রাত আমরা বাবার দেহ নিয়ে বসেছিলাম। গন্ধটা কোনোভাবে সহ্য করবার মতো না, এ কারণে এলাকার কেউ আমাদের বাড়িতে আসছিল না। পরিবারের লোকেরা ছাড়া আর কারো সাহায্য পাওয়া যায়নি সে রাতে। আমি আর আমার মা দুজন বাবার লাশের পাশে বসেছিলাম। বোন আর দুলাভাই দুজন আমাদের থেকে একটু দূরে বসেছিল। রাত তিনটার দিকে খেয়াল করলাম বাবার মৃতদেহের উপরে একটা কালো বিড়ালাকৃতির কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে। আমরা সেটাকে বিড়াল ভেবে তাকে তাড়িয়ে দেবার জন্য উদ্যত হই, কিন্তু বিড়ালাকৃতির অবয়বটা মনে হলো তা কোনোভাবেই গুরুত্ব দিল না। আস্তে আস্তে আমার দৃষ্টি কেমন যেন হালকা হয়ে যেতে লাগে। বিড়াল তাড়িয়ে দেবার থেকে তখন গুরুত্বপূর্ণ মনে হলো বাসার ছাদে যাওয়া। দেখলাম আমার সাথে বাসার সবাই আমার পেছনে আসছে। তারপর আর কোনো কিছুই মনে নেই আমার। হঠাৎ বিকট একটা শব্দে আমার সহ আমার মা এবং আমার বোনের চৈতন্য ফিরে আসে। আমরা দেখলাম আমরা সবাই আমাদের বাসার ছাদে শুয়ে আছি। কিভাবে এখানে এলাম আর কেনই বা এখানে এলাম কোনো কিছুই আমরা জানি না। দুলাভাই আমাদেরকে বলল আমরা নাকি বিড়াল তাড়াতে তাড়াতে হঠাৎ করে উঠে সিঁড়ির দিকে দৌড়াতে থাকি। আমার বোন, আমার মা সহ আমরা তিনজনই। দুলাভাই অনেক চেষ্টা করেও আমাদেরকে আটকাতে পারছিল না। কোনো উপায় না দেখে বাবার লাশ এভাবে রেখেই দুলাভাইও আমাদের সঙ্গে চলে আসে। এই ঘটনাটা আমার দুলাভাইয়ের মুখ থেকে শোনা। আমরা ছাদে গিয়ে অনেকক্ষণ নাকি পাগলের মতো দৌড়াতে থাকি আর বলতে থাকি সব শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর বিকট একটা শব্দ হয় আর আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছু বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। বোঝার জন্য যে চিন্তাটুকু করতে হবে সে সময়টুকু আমাদের হাতে ছিল না, কারণ নিচে বাবার লাশ পড়ে আছে। আমরা দ্রুত পায়ে নিচে গিয়ে দেখি বাবার লাশ সেখানে নেই। এই রাতের বেলা এমন ঘটনা ঘটলে কেমন লাগতে পারে কল্পনা করতে পারেন? অন্য কোনো বাড়ির মানুষ আমাদের এদিকে আসছে না, কেউ সাহায্য করবে তারও কোনো সুযোগ নেই। আমি, আমার মা, আমার বোন আর দুলাভাই চারজনে মিলে খুঁজতে থাকি আমার বাবার লাশ। কোথাও না পেয়ে আমরা আবার ছাদে যাই। ঘটনা অবাস্তব হলেও সত্য। এই কষ্টের মুহূর্তে যেখানে নিজেকে সান্ত্বনা দেবার ভাষা নেই, সেখানে একের পর এক ধোঁয়াশায় ঘিরে ফেলেছে আমাদেরকে। সেখান থেকে ফিরতে হচ্ছে অনেক কষ্টে। কোনোভাবে মন শক্ত করে রেখেছি আর মনে মনে ভাবছি এমন কেন হচ্ছে আমাদের সঙ্গে। ছাদে পৌঁছে দেখি বাবার লাশ ছাদে পড়ে আছে, অথচ কিছুক্ষণ আগে এই ছাদ থেকেই আমরা নিচে নামলাম আর তারপরেই লাশ খুঁজে পাইনি। যদি কেউ নিয়ে আসত, অন্তত আমাদেরকে অতিক্রম করেই তবেই এখানে আসত। কিন্তু এমন কিছু না হয়ে সরাসরি ছাদে লাশ দেখতে পাওয়াটা অত্যন্ত মাত্রার অস্বাভাবিক। এবার ভয়ের মাত্রা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম অন্যরকম এক অনুভূতিতে। আমাদের চিন্তাভাবনা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ একটা অট্টহাসিতে কান ফেটে যাবার উপক্রম হয়। দেখলাম বাবার মৃতদেহ উঠে দাঁড়িয়ে আছে। গোসল করিয়ে কাফনের কাপড় পরানো ছিল, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে অন্যরকম। সাদা কাফনের উপর কেমন যেন কালো কালো পশমে ঢেকে গিয়েছে। সেখান থেকে পালিয়ে যাবার মতো শক্তি নেই আমাদের কারো। কারো পা যেন এক বিন্দুও নড়ছে না, চিৎকার করবার মতো শক্তিও নেই গলায়, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। শুধু তাকিয়ে দেখছি অপলক। সাদা কাফনের উপর কালো লোম, হাতের উপর ফুটবলের মতো বড় লাল দুটো বল, দেখতে আগুনের মতোই লাগছিল। বিদ্যুতের আলো নেই, অন্ধকারে সাদা কাফন উজ্জ্বল দেখাচ্ছে আর তার ভেতর থেকে বেরিয়ে এসেছে অদ্ভুত কালো লোম। কি ভয়ঙ্কর সে দৃশ্য বলে বা লিখে বোঝানো হয়তো সম্ভব না। হঠাৎ করে দেখি দুলাভাই নিচে চলে যাই। ছাদে তখন আমরা তিনজন, আমার মা, আমি আর আমার বোন। আমরা দেখলাম বাবার লাশ এগিয়ে আসছে আমার বোনের দিকে, হাতে থাকা লাল আগুনের মতো বল ছুড়ে দেয় আমার বোনের দিকে। ঠিক সেই মুহূর্তে আমার মা আমার বোনের সামনে গিয়ে দাঁড়াই, আর আগুনের বল এসে লাগে আমার মায়ের মুখে। মায়ের চিৎকার দেখে আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি বাড়িতে অনেক মানুষ, কেউ মারা গেলে এমন মানুষ আসবে এটা অস্বাভাবিক না। আমি উঠে দেখি সব কিছুই ঠিকঠাক, আমার বোন আমার দুলাভাই যে যার মতো আছে, কারো মুখে কোনো কথা নেই, বিষয়টা একেবারেই স্বাভাবিক। কারণ সদ্য বাবা মারা গিয়েছে, এখন কারো মুখেই কান্না ছাড়া কথা থাকবার কোনো কথা নেই। গত রাতের বিষয়টা নিয়ে তখন কথা বলার সাহস হয়নি, কারণ সবাই তখন আমার বাবাকে হারিয়ে শোকের ভেতর দিয়ে যাচ্ছিল। দাফন করানো হয়, তিন দিন পার হয়ে যায়। সেদিন রাতে কি হয়েছিল আমি পরে আমার বোনের থেকে শুনি। আমি চেষ্টা করছি আমার বোনের ভাষায় বলার। আমার মা আমার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আগুনের মতো লাল বলটা আমার মায়ের ঠিক মাথায় এসে লাগে। ছোট বোন অজ্ঞান হয়ে পড়ে যায় মায়ের এই দৃশ্য দেখে। তখনই আমার স্বামী আমাদের এলাকার একজন হুজুরকে নিয়ে আসে। হুজুর সব কিছু দেখে সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করতে থাকে। আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। হুজুরের সাহায্যে বাবার লাশ নিচে নামানো হয়। তবে হুজুর যেটা বলে তা হল আমাদের বাড়ির সবাইকে কালো জাদু করা হয়েছে। কে করেছে বা কিভাবে করেছে তা বলতে পারেনি, শুধু মুর্দার শরীরে থাকা পচা গন্ধটা নাকে বিভৎস লাগছিল, তাই হুজুর পানি পড়ে বাবার লাশের উপর ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পর গন্ধটাও মিলিয়ে যায়। এই ঘটনার কয়েকদিন পর আমরা সেই হুজুরের পরামর্শে একজন আলেমের খবর পাই কুষ্টিয়া ভেড়ামারাই। আমরা সেখানে যাই এবং জানতে পারি আমার বোনের শাশুড়ি আমাদের পুরো পরিবারের উপর কালো জাদু করেছে। একটা কথা আপনাদেরকে জানানো হয়নি, আমার বোন যাকে বিয়ে করেছিল তার বাবা মানে আমার বোনের শ্বশুর একসময় আমার আপন ফুপাকে খুন করেছিল। তারই রেশ ধরে আজ 35 বছর ধরে এই দুই পরিবারের সম্পর্কটা এমনই চলে আসছে। অথচ আমার বোনের শ্বশুর আমার বাবার আপন ফুপাতো ভাই। আমার বোন সহ সবাইকে কালো জাদু করার কারণ হিসেবে সেই আলেম আমাদেরকে জানায় তার ছেলেকে তাদের থেকে আলাদা করিয়ে দেবার জন্য এই কালো জাদু করেছে। আর আমার বোনকে কবিরাজের মাধ্যমে বশ করে বিয়ে করিয়েছিল আমার দুলাভাই, আর এরই নেপথ্যে ছিল আমার বোনের শাশুড়ি। এই প্রভাবের কারণে আজও আমার বোন সন্তান হারা, আর আমরা হারিয়ে ফেললাম আমার বাবাকে। পরবর্তীতে আমাদের কালো জাদু নষ্ট করবার জন্য অনেক প্রক্রিয়া পার করতে হয়। অবশেষে সবকিছু সমাধান হয়ে যায়, কিন্তু একটা সমাধান কখনোই হবে না, সেটা হলো আমার মা। মাঝে মাঝে পাগলের মতো আচরণ করে আর ছাদে গিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে আর বলতে থাকে সব কিছু শেষ, সব কিছু শেষ। এই ছিল সাকিব ভাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, সবাই ভালো থাকবেন, লেখার ভেতর ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট,
হন্টেড বাই সাকিব।
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। আপনারা বেশি বেশি ঘটনা পাঠান। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে ইমেইল করতে হবে, আর ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে haunted.sadhinmusic@gmail.com। হুইসি স্পেলিং ইজ saunted.sadhinmusic@gmail.com। এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিতে পারবেন, লিখে অথবা ভয়েস ক্লিপের মাধ্যমে। অবশ্যই ঘটনা পাঠানোর সময় আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার ঘটনা লিখে পাঠাবেন, অথবা আপনার ঘটনা ভয়েস ক্লিপের মাধ্যমে রেকর্ড করে পাঠাবেন। কারণ ঘটনা সম্প্রচারের স্বার্থে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। আশা করি এই ঘটনাটি আপনাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে এবং পরবর্তী ঘটনাও আপনাদের ভালো লাগবে। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, আপনারা যত বেশি ভয়েস ক্লিপ পাঠাবেন, তত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে হন্টেডের প্রতিটা পর্ব প্রতি শনিবার। আর আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে হন্টেড এভাবেই চলতে থাকবে, তবে আমি আছি সব সময় আপনাদের সঙ্গে, আগামীতেও থাকব। আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, আর ফেসবুকে কানেক্টেড হবার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে, হুইস স্পেলিং ইজ saunted বাই সাকিব। এটা লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন এবং সেখানে লাইক দিয়ে, কমেন্ট করে, মেসেজ করে, রিভিউ করে আমাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কমিউনিকেট করতে পারবেন। এবং এই মুহূর্তে আমাদের ঘটনা কেমন লাগছে, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন লাগছে, আমাদের লাইভ হরর শো কেমন লাগছে, সব কিছু জানাতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হন্টেড এর যে কোনো পর্ব আপনি শেয়ার করে সেটার স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে দিয়ে আপনি জিতে নিতে পারেন স্বাধীন মিউজিকের এক বছরের সাবস্ক্রিপশন। এবং এই ক্যাম্পেইনটা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। আগামী সপ্তাহে আমরা এই ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা করব এবং পরবর্তীতে এই ক্যাম্পেইন চালু রাখব কিনা সেটা নিয়ে আমরা নতুন করে সিদ্ধান্ত নিব। অবশ্যই সঙ্গেই থাকবেন, সব সময় ঘটনা পাঠাবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন, স্বাধীন মিউজিকের সঙ্গে থাকবেন। এবং আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠিয়েছেন আমাদের একজন শ্রোতা, এবং এই ঘটনাটি আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে আমার সেটাই প্রত্যাশা। সবাই কোথাও যাবেন না, স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম, শুভ সময় সবাইকে। আমি মনোয়ারা শরীয়তপুর থেকে বলছি। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের এই রকম হরর শো শুনে আসছি রেডিওতে, এবং পরবর্তীতে যে বিভিন্ন শোগুলো হয়েছে ইউটিউবে সেখানে শুনেছি। সেটা শুনতে শুনতে আমার সাথে বা আমার পরিবারের আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনাগুলো আছে সেগুলো শেয়ার করার ইচ্ছে আমার মনেও ছিল। তো স্বাধীনের প্রথম শো যখন আমি শুনলাম, পরবর্তীতে ভাইয়ার সাথে যখন কথা হলো, তখন মনে হলো কেন আমি আমারটা বলছি না। তো সেই থেকে ভাইয়ার সাথে আবার যোগাযোগ করা এবং আমার গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করা, এজন্য স্বাধীনকে ধন্যবাদ। স্বাধীন অনেক দূর এগিয়ে যাক, স্বাধীনের জন্য শুভকামনা রইল। তো আমি আমার ঘটনাটা শেয়ার করছি আপনাদের সাথে। এই ঘটনাটা যখন ঘটে যায়, এটা বেসিক্যালি ঘটে হচ্ছে আমার মামার সাথে। এই ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স তখন কত হবে, আমি তখন ক্লাস ফোরে পড়ি। মামার তখন নতুন বিয়ে হয়েছে, তিনি বিয়ের পরবর্তীতে তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছেন। তো মামার যে শ্বশুরবাড়ি সেটা খুব একটা দূরত্বে না, বলা যায় যে চার পাঁচটা বাড়ি পরেই মামার শ্বশুরবাড়ি। তো এইরকম একটা দূরত্বে ছিল, তো সেখানে বেড়াতে গিয়েছে রাত্রে যখন ঘুমিয়ে থাকে। গ্রামের বাড়িগুলো বেসিক্যালি কি হয় যে ওয়াশরুমটা একটু দূরে থাকে, মানে বাড়ি থেকে উঠানটা পেরিয়ে গিয়ে তারপর তাদের ওয়াশরুমটা ইউজ করতে হয়। তো এরকম একটা দূরত্বে যখন যেতে হয়, সাধারণত কেউ কাউকে সাথে নিয়ে যায় বা পুরুষরা সচরাচর নিয়ে যায় না, তো তার ক্ষেত্রে ওরকমই হয়েছে যে সকাল রাত্রেবেলা যখন উনি বাথরুমটা ইউজ করতে গিয়েছেন, টয়লেটটা ইউজ করতে গিয়েছেন, তখন উনি একাই গিয়েছেন। তো যাওয়ার পরে উনি হঠাৎ করে খেয়াল করলেন যে ওনার শ্বশুর গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছে। তো ওই উঠানটার থেকে নাকি দেখা যায় যে হচ্ছে, মানে এইগুলো সবই তো হচ্ছে যে তার মুখ থেকে পরবর্তীতে শোনা কথা, তো ওইভাবেই আমি আসলে বলছি। দেখছেন যে হচ্ছে তার শ্বশুর গরু নিয়ে হচ্ছে, মানে নানা ভাই গরু নিয়ে হচ্ছে যাচ্ছে মাঠের দিকে। তখন তার মাথায় আসলো যে এত রাত্রে কেন গরু নিয়ে এসে যাচ্ছে। তখন সে ওয়াশরুমে না গিয়ে তখন নানার পিছনে পিছনে গেল, গিয়ে নানাকে জিজ্ঞাসা করলো যে আব্বা আপনি কেন হচ্ছে এত রাত্রে গরু নিয়ে যাচ্ছেন। তখন উনি বললো যে এখন তো খুব গরম পড়ে, তো এই কারণে দিনের বেলা হচ্ছে যে চাষটা দিতে পারি না, এখন চিন্তা করলাম যে তাহলে রাত্রেই করে রাখি। পরে হচ্ছে যে যেহেতু তার শ্বশুরবাড়ি নতুন জায়গা, ঘুম আসতেছিল না, এই জন্য মামা ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আব্বা যেহেতু যাচ্ছে তাহলে আব্বার সাথে আমিও যাই। এই কথা মনে করে সে হচ্ছে যে তার শ্বশুরের সাথে চলে গেল। তো সে হচ্ছে গরু দিয়ে হাল চাষ করতেছে, এর মধ্যে হচ্ছে যে নানা নাকি মামাকে বলছে যে ওই দেখো ওইখানে ওই যে তোমার ইয়েরা শালা শালীরা মাছ ধরতেছে। তো নানা মামা হচ্ছে যে তখন তাকিয়ে দেখলো যে হ্যাঁ আসলেই তো ওইখানে তার যে আপন শালা শালীরা, চাচতো যে শালা শালীরা আছে, প্লাস যেহেতু পাশাপাশি তাদের বাসা, পরিচিত অনেক মানুষজন ওইখানে হচ্ছে যে জড়ো হয়ে তারা হচ্ছে এক মানে ক্ষেতের মাঝখানে একটা ডোবার মতো সেখানে তারা মাছ ধরছে। তো তার অত সেন্স কাজ করে নাই যে এত রাত্রে এখানে এত মানুষ কোত্থেকে আসবে। সে মূলত ওই যে বললো যে এখানে বসে না, থেকে যাও ওখানে গিয়ে ওদের সাথে দেখো ওরা কি করে। তো সে ওইখানে গেল। তো যাওয়ার পরে তখন শালা শালি যারা আছে তারা মজা করে বলতেছে যে হ্যাঁ দুলা ভাই বা ভাইয়া ধরেন আমাদের সাথে মাছ ধরেন। তো এই মাছ ধরার এক মানে বলতেছে যখন, তখন মামাও চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, তো শুধু শুধু বসে না থেকে মাছ ধরি। ওইখানে মামার আরো চাচা শ্বশুর যারা আছে তারাও বসে বসে মাছ ধরা দেখতেছে। তো এই ফাঁকে একটা কথা বলি যে এরা আসলে কেউই হচ্ছে যে সত্যিকার অর্থে মামার কোনো আত্মীয় স্বজন না, এটা পরবর্তীতে আরো আসবে। তো পরবর্তীতে হচ্ছে মামা যখন মাছ ধরতেছে, তো ওরা হচ্ছে এখন মানে একটা কিছু একটা করবে মামার সাথে, এরকম ওদের হয়তো বা মনোভাব, এই কারণে ওরা এই কাজগুলো করতেছে যে মামা যখন মাছ ধরতেছে তো মামার মাছ ধরার রাখার যে জালিটা ছিল, একটা টুকরি নাকি বলে ওটাকে, সেই টুকরি থেকে তারা মাছ চুরি করে নিয়ে যেতেছে। তো মামার তখন খুব রাগ হইতেছে যে যতবারই মাছ ধরে ততবারই নিয়ে যেতেছে, আর হচ্ছে মামার সাথে মশকরা করতেছে যে হ্যাঁ মাছ ধরতে পারে না কিছু না। তো অনেকবার এই জিনিসটা হওয়ার কারণে তো ওরা হচ্ছে মামা হচ্ছে খুব রাগ হয়ে যায়। তখন রাগ হয়ে মামা হচ্ছে খুব ই করতে থাকে যে তোদের সাথে আর মাছই ধরবো না। তো মামা হচ্ছে চলে যেতে নেয় ওখান থেকে। তো চলে যেতে নেয় পরে তখন মামাকে ওরা একটা ধাক্কা দেয়, কে যেন মামার একজন শালা না কি যেন হয় সে একটা ধাক্কা দেয়। তো মামা ধাক্কাটা খাওয়ার পরে মানে অনেকটা দূরে গিয়ে পড়ে, কিন্তু মামার মাথায় নাকি তখন আসে নাই যে এত জোরে কিভাবে একজন মানুষ ধাক্কা দিতে পারে। বাট ওই ধাক্কাটা খাওয়ার পরে মামার গেছে মেজাজ খারাপ হয়েছে, হ্যাঁ আমি জামাই মানুষ, আমাকে হচ্ছে যে ধাক্কা দিল, মারলো, গায়ে হাত তুললো, এই বিষয়টা হচ্ছে মামার খুব লাগছে। তো মামা হচ্ছে ওইখান থেকে দৌড়ে আসতেছে, তো এসে দেখতেছে যে সবাই মিলে কাঁচা মাছগুলা একটা একটা করে মানে খাইতেছে। এইটা দেখে মামার হচ্ছে যে খুব পরিমাণে একটা ইয়া লাগলো। মামার তখন হালকা পাতলা হচ্ছে যে সন্দেহ শুরু হইল যে এগুলা কি হচ্ছে আমার সাথে, আমি এইখানেই কেন আসলাম, আমার শ্বশুর কই। তখন হচ্ছে উনি নানাকে খোঁজা শুরু করলো এবং নানাকে আশেপাশে না পেয়ে সে আস্তে আস্তে দেখলো যে নানা ওই ভিড়ের মাঝখানে আছে এবং নানা ওদের সাথে আছে। তো তখন সে জায়গা হচ্ছে যে মানে নানা কি করতে চাইতেছে যে আব্বা আপনি এখানে কেন আসছেন, এখানে তো ঝামেলার কিছু আছে। তো ওইখানে যাওয়ার সাথে সাথেই হচ্ছে আবার আরেকজন হচ্ছে মামাকে অ্যাটাক করে। তো এটা অ্যাটাক করার পরে মামা আবারও বেশ ভালো একটা আঘাত পায়, তার কোথায় যেন হচ্ছে মানে কেটে টেটে গেছে। পরবর্তীতে আবার যখন সে নানাকে ওইখান থেকে বলতে আসে বা কিছু করতে আসে তখন আবার তাকে মারে। মানে এইবার হচ্ছে মামার খুবই মেজাজ খারাপ হয়ে গেছে, সে এখন মানে তার মাথায় নাকি ওই সেন্স কাজ করতেছিল না, সেও হচ্ছে পাল্টা তাদেরকে অ্যাটাক করতে যাচ্ছে। কিন্তু মামা একটা জিনিস ফিল করতেছে যে ওরা মারলে মামার এত ব্যথা লাগে, মামা এত দূরে গিয়ে পড়ে, কিন্তু মামা মারলে মানে মামার হাতে কোনো বোধ আসতেছে না। মানে মামা মনে হইতেছে যে তুলার মধ্যে হাত ঝুঁকে দিচ্ছে বা বাতাসের ভিতর তার হাওয়ায় হাত ছুড়ে যাচ্ছে, এরকম একটা হচ্ছে বিষয় মামা হচ্ছে ফিল করতে থাকে। কিন্তু মামা নানাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি এখানে কেন এই কাজগুলো করতেছেন, আব্বা এখানে সমস্যা আছে, চলেন আমরা বাড়িতে চলে যাই। পরবর্তীতে এই একটা সিচুয়েশনের মধ্যে হঠাৎ করে নানা হচ্ছে গিয়ে মানে যে হচ্ছে মূলত এগুলা তো জিন, বুঝতেই পারতেছি আমরা কথার ধারাতে, তো ওই নানা হচ্ছে মামাকে মানে শূন্যে তুলে আছাড় দেয় একটা। তো ওই আছাড়টা খাওয়ার পরে হচ্ছে মানে মামা সেন্সলেস হয়ে যায়, খুব মানে ই করে আর ধরে রাখতে পারে না নিজেকে আর কি, সেন্সলেস হয়ে যায়। তারপর অনেকক্ষণ নাকি অতিবাহিত হয়েছে, কতটুকু হয়েছে এটা তো আর আমরা বলতে পারবো না। মামি যিনি উনি হচ্ছে ফিল করে যে মামা অনেকক্ষণ আগে হচ্ছে ঘর থেকে বের হয়েছে ওয়াশরুমের জন্য। তো যখন এরকম অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও মামা ঘরে আসে না, তখন হচ্ছে মামি গিয়ে তার বাবাকে ডাকে যে বাবা আপনার জামাই তো ঘরে নাই, সে অনেকক্ষণ হয়েছে বাইরে গেছে। যখন নানা জানতে পারে যে হ্যাঁ জামাই অনেকক্ষণ ধরে নাই, তো পরবর্তীতে হচ্ছে নানা বের হয়ে তার যে আদার্স আরো আত্মীয় স্বজন আছে তাদের ঘরে খুঁজলো যে ওইখানে আছে কিনা, এবং যেহেতু বাড়িটা কাছাকাছি এই বাড়িতে আসছে কিনা সেটাও খোঁজ নিল। তো আমাদের নানা বাড়িতে যখন আসছে, এসে যখন জিজ্ঞেস করলো তো দেখলো যে না এখানেও আসে নাই। তখন তো সবার মনে একটা ভয়, তো সবাই মিলে খুঁজতেছে। তো খুঁজতে খুঁজতে নানাই কেন যেন হঠাৎ করে হচ্ছে যে ক্ষেতের দিকে গেছে। তো যাওয়ার পরে ওইখানে দেখে যে হ্যাঁ একজন শুয়ে আছে এবং সেটা তারই ছেলে। পরবর্তীতে হচ্ছে মামাকে ওইখান থেকে ধরাধরি করে নিয়ে আনা হয় এবং মামা বেশ কয়েকদিন এক সপ্তাহের মতো এরকম অজ্ঞানই ছিল, হাসপাতালে ভর্তি ছিল, অজ্ঞান ছিল, এবং তার হচ্ছে একটা হাতও ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে। তো পরবর্তীতে যখন প্রথম মামার হচ্ছে সেন্স আসে, প্রথম সেন্স আসার পরেই সে হচ্ছে তার শ্বশুরকে দেখে এবং শ্বশুরকে সে মারার জন্য হচ্ছে যে বেড থেকে উঠে যাইতে নেয়, কারণ হচ্ছে লাস্টে তো তাকে মেরেছিল ওইটা, তার মাথায় ওইটাই কাজ করতেছে যে আমার শ্বশুর হচ্ছে যে আমাকে মেরেছে। তো পরবর্তীতে সবাই শান্ত করার পর যখন ঘটনাগুলো বলল তখন হচ্ছে যে সবাই বুঝতে পারলো যে না এটা আসলে হচ্ছে কোনো মানুষের ঘটনা না, এটা জিন ছাড়া কারো আসলে, জিন বা খারাপ কোনো কিছু ছাড়া আসলে এটা করা কারো পক্ষে সম্ভব না। তো এই ঘটনাটা হচ্ছে তার সাথে বিয়ের খুব রিসেন্ট একটা সময়ের মধ্যে আসলে ঘটে যায়। এরপর তাকে অনেক ধরনের হুজুর দিয়ে তারপর হচ্ছে কি যেন করে আর কি জানি না, তখন অবশ্য অনেক ছোট ছিলাম, এই টাইপের করার পরে হচ্ছে উনি আসলে মানে মোটামুটি বেশ ভালো কিছুদিন ঠিকঠাক থাকে। এর পরবর্তীতে ওনার সাথে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে যে গ্রামগঞ্জে যেরকম হয় আর কি, আর কি বাড়িতে ঢোকার আগে একটা বিশাল বাগান বা বাঁশঝাড় যুক্ত একটা রাস্তা পার হয়ে উঠান হয়ে বাড়িতে ঢুকতে হয়। তো সেম হচ্ছে মামা নাকি হচ্ছে হাতে করে মুড়ি বিস্কিট এই টাইপের কিছু শুকনা খাবারের জিনিসগুলো হাতে করে নিয়ে বাড়িতে ঢুকতেছে। এর মধ্যে বাড়ি থেকে দূরেই যে আর যে জঙ্গলটা যেটা বললাম যে ঢুকতে বেশ জঙ্গল টঙ্গল থাকে, তো সেইখানে তার হচ্ছে উনি শুনতে পেতেছে যে বাঁশ গাছ যখন হচ্ছে হেলানো হয় তখন তো একটা মচমচ করে শব্দ হয়, ওই টাইপের একটা শব্দ হচ্ছে, এবং ওই দুই পাশ থেকে দুইটা বাঁশ গাছ হচ্ছে তার পেছন দিকে ক্রস হয়ে গেছে। তো ক্রস হয়ে গেছে, তো উনি যখন পিছনে ফিরতেছে তখন ওনার যে ব্যাগটা, শুকনো খাবারের ব্যাগটা, ওইটা নিয়ে কে যেন টানাটানি করতেছে। তো উনি তো তখন হচ্ছে যে এটা আর তার বুঝতে বাকি নেই, যেহেতু তার সাথে প্রিভিয়াস একটা ঘটনা এরকম ঘটে গেছে। তো এরকম যখন হচ্ছে উনি যখন বুঝতে পারলো যে হ্যাঁ এটা কিছু হচ্ছে, তখন উনি হচ্ছে যে সুরা পড়া শুরু করলো, এবং তারপর আর এই ঝামেলাটা ওনার সাথে হয় নাই, উনি সেফলি হচ্ছে বাসায় চলে আসছে। তো এই ছিল হচ্ছে আমার মামার ঘটনা। ইনশাল্লাহ যদি আপনারা এটা পছন্দ করেন, আমার নিজের সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আছে যেটা আমি পরবর্তীতে শেয়ার করব। আর ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনারা সবাই, স্বাধীনের জন্য শুভকামনা, স্বাধীন অনেক দূরে গিয়ে যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ঘটনা যদি সম্প্রচার করা হয় তাহলে খুবই কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
Haunted by Sakib.
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
এটাই ছিল আমাদের পরবর্তী ঘটনা, এবং আশা করি আপনাদের সকলের এই ঘটনাটিও অনেক অনেক ভালো লেগেছে। আর এমন সব ঘটনা পেতে সব সময় কান পাতুন স্বাধীন পডকাস্টে, সঙ্গে থাকুন হন্টেদের। আপনারা আপনাদের ঘটনা পাঠান, মেসেজ পাঠান, কমেন্ট করুন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপডেট পেতে ফেসবুকের সঙ্গে থাকুন হন্টেডের পেজে। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আপনাদেরকে ইমেল করতে হবে haunted.sadhinmusic@gmail.com, voice spelling is saunted.sadhinmusic@gmail.com। এই অ্যাড্রেসে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে সেরা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা পাঠিয়ে দিতে পারবেন আমাদেরকে। আপনি চাইলে লিখে পাঠাতে পারবেন, আপনি চাইলে ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাতে পারবেন, আর আপনি যদি চান সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে সরাসরি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে সেরা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আমাদের সঙ্গে নতুন আরো অনেকেই কানেক্টেড হয়েছেন, এবং এই মুহূর্তে যারা কানেক্টেড আছেন তারা কিভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন সেটা আরো একবার জানিয়ে দিই। আপনি চাইলে আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মনের কথা লিখে স্বাধীন মিউজিক অ্যাপে কমেন্ট করে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। আপনি চাইলে আমাদের সঙ্গে সরাসরি ফেসবুকে কমিউনিকেট করে আপনি মেসেজ করতে পারবেন, আপনার নাম এবং আপনার ঠিকানা আপনার মনের কথা লিখে পাঠাতে পারবেন যে কোনো সময়। এবং আপনি চাইলে আমাদের ফেসবুকে আপনার রিভিউ দিতে পারেন, আপনি চাইলে আপনার মতামত দিতে পারেন, আপনার ঘটনা শেয়ার করতে পারেন, আপনার অভিযোগ দিতে পারেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আপনাকে হন্টেডের শো আপনি শেয়ার করবেন আপনার ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে আপনি সরাসরি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, এবং আগামী সপ্তাহে এই ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণা করা হবে এবং তাদেরকে উপহার দেওয়া হবে স্বাধীন মিউজিকের 1 বছরের সাবস্ক্রিপশন। শেয়ার করতে থাকুন, মেসেজ করতে থাকুন, কমেন্ট করতে থাকুন এবং ঘটনা পাঠাতে থাকুন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করি এই ঘটনাটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না, স্টে টিউন এট স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
আসসালামু আলাইকুম সাকিব ভাইয়া, আমি আহমেদ আসিফ। আমার বাসা ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ থানা, 2 নম্বর জামাল ইউনিয়ন, গ্রাম সরতলিয়ান। তো আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী আমি আপনার কাছে শেয়ার করছি। আপনি চাইলে আমার এই কাহিনীটা আপনার মাধ্যমে পোস্ট করতে পারেন বা আপনি এটাকে পাবলিকলি করতে পারেন, আশা করি আপনি করবেন। সালটি ছিল 2021। আমি আমাদের গ্রামের বাজার থেকে রাত 12টার দিকে বাড়িতে ফেরার সময় ভয় পাই আর কি। মানে আমাদের ওইখানে একটা ব্রিজ, ব্রিজের ওইখানে অনেক বাড়িঝাড়, ঝমঝমে রাত, হালকা হালকা বৃষ্টি। রাত্রে আমি যখন 12টার দিকে বাসায় ব্যাক করি, তখন ওইখানে ব্রিজে উঠবো যখন, তখন দেখি সামনে একটা বিড়াল। রাত তখন 12টা বাজে, যখন দেখলাম বিড়ালটা, তখন আমার মনের ভেতরে একটু মানে ভার ভার, মানে যে টাইপের হয় ভয়ঙ্কর বা ভয় আতঙ্ক হইলে মানুষের যেমনটা হয় আর কি, ভয় ভয় অনেকটা ভয় পেয়েছিলাম। তখন আমি ব্রিজে উঠতে গেলেই এমনিতেই জানতাম যে আমাদের ব্রিজের ওইখানে একটু ভয়ঙ্কর। তো আমি যখনই ব্রিজে উঠতে যাচ্ছি, তখনই বিড়ালটা আমার পায়ের গোড়ে আসে। মানে আমি আগলেই সে আমার পায়ের গোড়ে চলে আসে, যেই পা দিয়ে একটু ছোটাই দিই আবার পায়ের গোড়ে চলে আসে। তো এক পর্যায়ে আমি জোরে তাকে একটা লাথি মারি, মারার পরে তখন বিড়ালটা তিন মাথা একটা সাপে পরিণত হয়। মানে আমি ওইটা দেখে জোরে চিৎকার দিয়ে ওই রাত 12টার সময় আমি ওখান থেকে এক্কে দৌড়ে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার শরীর খারাপ হয় অনেকটা, এটা আমার ফ্যামিলি মেম্বারদের কাছে শোনা। আমি রাত্রে কিছু জানাই নাই বাসায়। পরের দিন সকালে আমার মানে ওই সময় থেকেই জ্বর চলে আসছে শরীরে, মানে শরীর অনেক খারাপ, কারণ আমি তো অনেক ভয় পাইছি, কারণ একটা বিড়ালকে লাথি দেওয়ার পরে সাপ হয়ে যাওয়ার এরকম একটা কাহিনী তো যে কোনো কারোর সাথে ঘটলে হয়তো তার অনেকটা সে শক লাগবে তার। তো আমার ক্ষেত্রেও সেম এরকমটা হয়েছে। তো ওই সময় আমার ফ্যামিলি মেম্বারদের কাছে শোনা যে আমার অনেক জ্বর, আমি তো ভাত টাত খাইতে পারতেছি না, আমি চোখ খুলতে পারতেছি না, মানে আমি কথা সারা শব্দ নিচ্ছি কিন্তু আমি চোখ খুলতে পারতেছি না। তখন এক পর্যায়ে আমার ফ্যামিলি মেম্বার থেকে আমাকে রুটি আর দুধ জ্বালিয়ে ওইটা আমাকে খাওয়াবে। তখন ওইটা যখন আমাকে দিয়েছে, আমি নাকি ওইটা দেখে হাসাহাসি করতেছি আর করছি, গালে একটু দিচ্ছি আর বলতেছি যে সাপের সাপের দুধ তো আমি খাবো না, এই বলে আমি নাকি হাসাহাসি করতেছি। তো এক পর্যায়ে আমার শরীর ওই সময় অনেক খারাপ, আমাকে একটা কবিরাজ, মানে সে মোটামুটি বোঝে অনেক কিছুই, তার কাছে নিয়ে যাওয়া হবে নাকি। তখন আমাকে ভ্যানে উঠাইছে, ভ্যানের উপরে, সেখানে আমার ফ্যামিলি মেম্বাররা তিন চারজন ছিল। থাকার পরে তারা আমাকে চেপে ধরে রাখছে, আমি ভ্যানের উপর থেকে নাকি হাসাহাসি করছি, একটু হেসে উঠছি আর বলে মানে শরীর কষা ভাবে উপর মুখো উড়ে যাওয়ার, মানে উপর মুখো লাফিয়ে উঠে যাওয়ার মতোই হচ্ছে। চার পাঁচ জনে আমাকে চেপে ধরে রাখছে, তবু আমি নাকি টাকা ছুটো উপর মুখে চলে যাওয়ার মতো করছি। তো এরকম করতে করতে আমাকে যে কোনো ভাবে কবিরাজের বাসায় নিয়ে যাওয়া হয়। তো ওনার কাছ থেকে আমাকে ট্রিটমেন্ট করার পর আমি সুস্থ স্বাবলম্বী হই। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ভয়ঙ্কর একটা কাহিনী। তো আমি আপনার কাছে শেয়ার করলাম একটা, আশা করি আপনি এই কাহিনীটা আপনার মাধ্যমে অডিয়েন্সকে শোনাবেন। এই বলে আমি আমার সাথে ঘটে যাওয়া কাহিনী সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সাকিব ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।
Haunted by Sakib.
কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।
এ এটাই ছিল আমাদের আরো একটি ঘটনা এবং আশা করি এই ঘটনাগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানানোর জন্য কমেন্ট করবেন, আর কমেন্ট যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুকে জানাবেন। আর ফেসবুকে জানানোর জন্য আপনাকে ফেসবুকে কানেক্টেড হতে হবে। আমাদের ফেসবুকে কানেক্টেড হবার জন্য আপনাকে সার্চ করতে হবে হন্টেড বাই সাকিব লিখে, হুইচ স্পেলিং ইজ HAUNTED বাই সাকিব। এটা লিখে সার্চ করলে আমাদের হন্টেড এর পেজ আপনি পেয়ে যাবেন এবং সেখানে আপনি মেসেজ করে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারবেন, আপনার মন্তব্য জানাতে পারবেন। কেমন লাগছে আমাদের ঘটনা, কেমন লাগছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, সবকিছু মিলিয়ে হন্টেড আপনার কাছে কেমন লাগছে সবকিছু জানিয়ে দিন। এখনই এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের ফেসবুকে যারা মেসেজ করেছেন তাদের মেসেজগুলো আমি একটু পড়ে আসি। আমাদেরকে মেসেজ করেছেন মঈনুদ্দিন হোসেন, আমাদেরকে মেসেজ করেছেন সুজন বিশ্বাস, লিখেছেন অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদেরকে মেসেজ করেছেন শামিয়া নুজ্জাহ, আমাদেরকে মেসেজ করেছেন রাকিব হাসান, আমাদেরকে মেসেজ করেছেন আকবর হোসাইন, আমাদেরকে মেসেজ করেছেন লাবণ্য, আমাদেরকে মেসেজ করেছেন ফয়সাল মাহবুব, আমাদেরকে মেসেজ করেছেন লোপা, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনারা সবাই আমাদেরকে মেসেজ করতে থাকুন, সব সময় সঙ্গেই থাকুন হন্টেড এর, সব সময় সঙ্গে থাকুন স্বাধীন মিউজিকের। আমিও আছি সব সময় আপনাদের সঙ্গে ভয়ের নতুন এক মাত্রা নিয়ে প্রতি শনিবার রাত ঠিক 11টায়। আজকের মতো শেষ করছি, আগামী শনিবারের ভয়ের নতুন মাত্রার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই আশা প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ঘটনা পাঠাতে থাকুন, কমেন্ট করতে থাকুন, মেসেজ করতে থাকুন, শেয়ার করতে থাকুন হন্টেড এর প্রত্যেকটা এপিসোড এবং জিতে নিন স্বাধীন মিউজিকের পুরো এক বছরের সাবস্ক্রিপশন।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট, পডকাস্ট
হন্টেড বাই সাকিব।
কে কে ওখানে?
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে।